الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی چ্যানেল দর্শকবৃন্দ আপনাদের সামনে আবারো ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞান ও প্রজ্ঞার স্রোতধারা নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবারের ন্যায় আজকেও ইনশাআল্লাহ নতুন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন, ইনশাআল্লাহ অনেক কিছু শেখারও আছে, আমল করারও আছে। তো আসুন আমরা আমাদের আলোচ্য বিষয় দিকে যাওয়ার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ হে আমার উম্মতেরা, তোমরা আমি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে তোমাদের মজলিস সমূহকে সজ্জিত করে নাও, কেননা তোমাদের আমার উপর দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি চমৎকার ফজিলত যে কাল কিয়ামতের ময়দানে নূর হওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দান যেন আপনার আমার আলোকিত হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কোনো মজলিস কোনো বৈঠকে বসলে আগে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সেটা সজ্জিত করে নেয়া, এবং সাথে সাথে এই দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নূর হবে। তো আসুন নিয়ত করে নেই, মাদনী ইনআমাত অর্থাৎ নেক আমল রিসালার উপর আমল করার নিয়তে ইনশাআল্লাহ দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন আমরা রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ভালোবাসা ও ভক্তি সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনার জন্য যেই টপিকটি নিয়েছি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে আমরা এটি ব্যতীত চলতে পারবো না। আমরা বিভিন্ন সময়ে একজনের সাহায্য আরেকজন আমরা নিয়ে থাকি, একজনের হেল্প আমরা আরেকজনকে করে থাকি। কোনো ব্যক্তি কোনো বিপদে ফেঁসে গিয়েছে, তাকে আমরা ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি, আমরা নিজেদেরকেও ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবে দুনিয়াতে দেখা যায় যে বান্দা বা মানুষ নিজের উপকার করার জন্য যেই সমস্ত পথগুলো অবলম্বন করা প্রয়োজন, ওই ব্যক্তি ওই পথগুলো অবলম্বন করে, চেষ্টা করে। তবে আজকে আমরা এই আলোচনার মধ্যে যেটা শুনব সেটা হলো অন্যের উপকার করা। আমরা তো নিজের উপকার করার জন্য অনেক কিছুই করি, অন্যের উপকার কিভাবে করতে পারি, অন্যের উপকার সম্পর্কে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, এর ফজিলত কি, ইনশাআল্লাহ শ্রবণ করব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 195 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, অর্থাৎ আর আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, ঠেলে দিও না, আর নেক কর্ম করো, নিশ্চয়ই আল্লাহ নেক কর্মশীলদের ভালোবাসেন। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে মুফতি দাওয়াত ইসলামী হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ মুফতি কাসিম আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া তিনি ইরশাদ করেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করো। মূলত এই নির্দেশ অর্থ সম্পদ ব্যয়ের ব্যাপারে হলেও আল্লামা সাবি রহমতুল্লাহ আলাই এর অর্থকে আরও ব্যাপক করেছেন, বিস্তৃত করেছেন। তিনি বলেন এর অর্থ হল আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টির কাজে নিজের জান ও মাল ব্যয় করা, তা হোক জিহাদ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা অথবা আল্লাহর জন্য আল্লাহর দরিদ্র বান্দাদের সাহায্য করার মাধ্যমেই হোক না কেন। সুবহানাল্লাহ। যদিও বা বাহ্যিকভাবে দেখতে এই আয়াতের অর্থটা ধনসম্পদ খরচ করা, অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে হলেও আল্লামা সাউই রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এই আয়াতের অর্থ ব্যাপক। সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমেও হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দরিদ্র বান্দাগুলো রয়েছে, গরিব বান্দাগুলো রয়েছে, মিসকিন যারা রয়েছে, যারা বিপদগ্রস্ত রয়েছে, তাদেরকে সাহায্য করা, এটিও হতে পারে। একসময় আনসারগণ অর্থাৎ রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াসালামের যেই আনসারি সাহাবাগণ ছিল, তারা তাদের তৌফিক অনুযায়ী যতটুকু আল্লাহ তাআলা তাদের তৌফিক দিতেন ততটুকু তারা সদকা ও দান খায়রাত করতেন। কিন্তু কোনো এক বছর তারা দারিদ্রের সম্মুখীন হলে এই আমল বন্ধ করে দেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দেয়া বন্ধ করে দেন। তখন এই আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ান কে কি শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ান এর মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা জানতে পারলাম। যে নিজের সম্পদকে গুটিয়ে না রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সদকা করে দেয়া, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কোনো একটি সামান্য পরীক্ষার মধ্যে ফেলে দিলে সে তখন আপনি আপনার সম্পদকে গুটিয়ে নেবেন, তখন আল্লাহর পথে ব্যয় করবেন না, এটি মন্দ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেছেন তারা দারিদ্র্যের সম্মুখীন হলেও এই আমল যেন বন্ধ না করে দেয়, বরঞ্চ তারা যেন অন্যের উপকার করতেই থাকে। তো আমরা অপর একটি আয়াতে কারিমার মধ্যে শ্রবণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অন্যের উপকার করার ব্যাপারে আরও কি কি এরশাদ করেছেন। যেমনইভাবে একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করছেন, অর্থাৎ তোমরা নেক কাজ ও তাকওয়ার বিষয়ে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহু আকবার। বীর অর্থাৎ নেকির কাজ, তাকওয়া এবং পরহেজগারিতার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, সহযোগিতা করো, এবং গুনাহের কাজে, সীমা লঙ্ঘনমূলক কাজে একে অপরকে সাহায্য করা যাবে না। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের টিকার মধ্যে কি বর্ণনা করা হয়েছে আমরা তা শ্রবণ করি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। নাম্বার এক, নেক কাজ ও পরহেজগারির ব্যাপারে পারস্পরিক সহযোগিতা করা। নাম্বার দুই, গুনাহ ও জুলুম অত্যাচারের কাজে সহযোগিতা না করা। বীর দ্বারা বোঝানো হয়েছে শরীয়ত যেসব ভালো কাজ করার নির্দেশ দিয়েছে, শরীয়তের দৃষ্টিতে যেই কাজগুলো ভালো সেগুলোকে বলা হচ্ছে বীর। আর তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেসব কাজ থেকে শরীয়ত নিষেধ করেছে তা থেকে বিরত থাকা। জি, শরীয়ত যেই কাজগুলো থেকে নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা, সেগুলো থেকে দূরে থাকা। তো কোনো ব্যক্তি যদি এই কাজগুলো থেকে যেগুলো শরীয়ত নিষেধ করেছে দূরে থাকতে চায় তাহলে তাকে সাহায্য করা, এবং কোনো ব্যক্তি শরীয়তের উপর আমল করতে চাইলে তাকে সাহায্য করা। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আয়াতের দ্বিতীয় অংশ ছিল, তো ইসম দ্বারা কী বোঝায়, ইসম দ্বারা বোঝায় গুনাহ, গুনাহের কাজ। নাম্বার দুই, উদওয়ান শব্দটি দ্বারা অর্থাৎ আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা। কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দেয়া পথকে ভুলে গিয়ে আল্লাহর দেয়া সীমাকে অতিক্রম করতে চায় তাহলে বলা হচ্ছে এমন ব্যক্তিকে সাহায্য করিও না, সাহায্য সহযোগিতা করা যাবে না। বরঞ্চ বীর এবং তাকওয়া, নেক কাজ এবং গুনাহ থেকে বিরত থাকার জন্য যে ব্যক্তি চেষ্টা করে তাকে সাহায্য করতে হবে। এই আয়াতের আলোকে আমরা কিছু ব্যাখ্যা শ্রবণ করি যে কোন কোন কাজ নেক কাজের অন্তর্ভুক্ত, কোন কোন কাজ তাকওয়া অন্তর্ভুক্ত, এবং কোন কোন কাজ গুনাহ এবং সীমা লঙ্ঘন এর অন্তর্ভুক্ত আমরা শ্রবণ করি। প্রথমে আমরা জানব যে বীর এবং তাকওয়া অর্থাৎ নেক কাজ এবং তাকওয়ার অন্তর্ভুক্ত কোন কোন কাজগুলো রয়েছে। আসুন আমরা জানি, দ্বীনের জ্ঞান প্রচারের সময় অর্থ, শিক্ষা ও লেখালেখির মাধ্যমে সহযোগিতা করা, ইসলাম প্রচার ও শিক্ষাকে পৃথিবীর সর্বত্র পৌঁছে দিতে পারস্পরিক সহযোগিতা করা। বর্তমানে এটি খুবই সুন্দর একটি মাধ্যম, যে দিনের জ্ঞান প্রচার করার জন্য অর্থ, শিক্ষা ও লেখালেখির মাধ্যমে সহযোগিতা করা একে অপরকে। ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি ইসলাম প্রচার করছে, ইসলামের অথেন্টিক বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরছে, ইসলামের এই শিক্ষাকে পৃথিবীর সর্বত্র পৌঁছে দিতে আমরা পারস্পরিক কীভাবে সাহায্য করতে পারি। যেভাবে আপনি এখন মাদানী চ্যানেল বাংলা দেখছেন, এই মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আপনি এই সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পারছেন। আমরা চাইলে এই মাদানী চ্যানেল বাংলায় চাইলে আমরা একটা শেয়ার করতে পারি। আপনার একটা শেয়ার করার মাধ্যমে আরও 10 জন ব্যক্তি, আরও 20 জন ব্যক্তি কোনো একটা যদি ভালো কাজ শিখে নেয়, ওই ব্যক্তি ওই ভালো কাজ যতদিন পর্যন্ত করবে ওই ব্যক্তি তো সওয়াব পাবেই পাবে, সাথে আপনার শেয়ার করার মাধ্যমে ওই ব্যক্তি এই জ্ঞানটা পেয়েছে, আপনিও সওয়াবের ভাগিদার হয়ে যাবেন। কেয়ামত অবধি ওই জ্ঞানটা যত ব্যক্তির কাছে পৌঁছতে থাকবে তো আপনি তত বেশি নেকি অর্জন করতে পারবেন। তো আমাদের যদি সম্ভব হয় আমরা এভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। ঠিক তেমনইভাবে নিজের ও অন্যের আমল আখলাক সংশোধনের চেষ্টা করা। আমাদের এলাকার মধ্যে অনেকে রয়েছে যাদের আমল আখলাক ভালো নেই, আমরা তাদেরকে ধরে ধরে মাদানী কাফলায় পাঠিয়ে দেই, তাদেরকে নিয়ে মাদানী কাফলায় সফর করি, নিজে কিছু শিখি অন্যকে শিখাই, এভাবে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। সৎ কাজের দাওয়াত দেয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। আপনি নামাজে যাচ্ছেন, সাথে আপনি আপনার ছোট ভাই, বড় ভাই, মা বাবা, আরও যারা রয়েছে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করুন, তাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন। ঠিক তেমনইভাবে সমাজসেবা ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা আমাদের উচিত। এই সমস্ত কাজগুলোর মাধ্যমে আমরা যদি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতের মধ্যে ইরশাদ হয়েছিল, তোমরা নেকির কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, আমরাও সাহায্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক যেই কাজগুলো হারাম সহযোগিতার অন্তর্ভুক্ত, সেগুলো কি? কারো অধিকার হরণে সহযোগিতা করা। আপনি দেখছেন আপনার চোখের সামনে কোনো ব্যক্তি কারো অধিকার নিয়ে ফেলছে, আপনি কি করলেন? তাকে সাহায্য করলেন, মজলুমের সাহায্য করেননি, আপনি জালিমের সাহায্য করেছেন, যে অত্যাচার করছে তার সাহায্য করেছেন। সে তো অত্যাচার করার কারণে সে জুলুমের গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেল, আপনার সাহায্য করার কারণে আপনিও সেই গুনাহের শরিক হয়ে গেলেন। ঘুষ নিয়ে রায় পরিবর্তন করে দেয়া, আপনি কোনো একটি নির্ধারিত স্থানে রয়েছেন, কোনো একটি মনসবে রয়েছেন, কোনো একটি দায়িত্বে রয়েছেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনি চাইলে মুহূর্তের মধ্যে রায় পরিবর্তন করে দিতে পারেন। কোনো ব্যক্তি আপনাকে ঘুষ দিল, কোনো ব্যক্তি আপনাকে যেটা বর্তমানে দেখা যায় তোহফা দিল, আপনাকেই কেন দিল, অন্যকে দিল না কেন, আপনি কি করলেন? ওই ঘুষকে তোহফা নাম দিয়ে, উপহার নাম দিয়ে গ্রহণ করে নিজের রায় পরিবর্তন করে দিলেন। যেটা তার পক্ষে হাঁ ছিল আপনি না করে দিলেন, যেটা তার পক্ষে না ছিল সেখানে হাঁ করে দিলেন। কালকে আমাদের ময়দানে জবাব দিতে হবে, কেন না আপনি হারাম কাজে সহযোগিতা করেছেন। ঠিক তেমনইভাবে মিথ্যা সাক্ষ্য দেয়া, বিনা কারণে কোনো মুসলমানকে ফাঁসিয়ে দেয়া, জালিমকে তার জুলমে সাহায্য করা, হারাম ব্যবসায় অংশ নেয়া, অসৎ প্রতিষ্ঠানে চাকরি করা, এমন কোনো প্রতিষ্ঠান যে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন কোনো প্রতিষ্ঠান যেটা মানুষের মানব কল্যাণ অথবা ইসলাম বিরোধী প্রতিষ্ঠান, এমন জায়গায় আপনি জব করছেন, কাজ করছেন, এটিও গুনাহে সাহায্য করার অন্তর্ভুক্ত। এখানে আপনাদের সামনে যেই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে এখন, এগুলো সবই গুনাহ এবং অন্যায়ের সহযোগিতার অন্তর্ভুক্ত এবং নাজায়েজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুসলমানের উপকার করা সওয়াবের কাজ, যেমন তাকে পথ দেখিয়ে দেয়া, তার বোঝা বহন করতে সাহায্য করা অথবা তার কোনো প্রয়োজন পূরণ করে দেয়া, মোট কথা যে কোনোভাবে তার কাজে আসার অনেক ফজিলত রয়েছে। যেমনইভাবে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন, তিনি ইরশাদ করছেন মুসলিম শরীফের হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সে তার উপর জুলুমও করে না এবং তাকে অপদস্থও করে না, যে ব্যক্তি আপন ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করেন, আর যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ, মদিনার তাজেদার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর একটি ফরমান, যে একজন মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, স্বাভাবিকভাবে আমার ভাইকে কেউ আঘাত করলে আমরা চুপ করে বসে থাকি না, আমার ভাইকে কেউ মারলে আমরা চুপ করে বসে থাকি না। আমাদের উচিত একজন আরেকজনকে সাহায্য করা। এভাবে সমাজ সমৃদ্ধ হবে, সমাজ থেকে বালা মুসিবত দূর হবে, সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হবে। ঠিক তেমনইভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বাণী হলো, তোমার ভাইয়ের সামনে হাসি মুখে উপস্থিত হওয়া সাদকা, সৎ কাজের আদেশ দেওয়া সাদকা, অসৎ কাজ থেকে বিরত রাখাও সাদকা। পথভ্রষ্ট ব্যক্তিকে পথ দেখানো, অর্থাৎ পথ হারা ব্যক্তিকে পথ দেখানো তোমার জন্য সাদকা, দুর্বল দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে সাহায্য করাও তোমার জন্য সাদকা, রাস্তা থেকে পাথর কাটা বা হাড় সরিয়ে দেওয়া তোমার জন্য সাদকা, আর তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢেলে দেয়াও তোমার জন্য সাদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাই তিনি এই হাদিসের আলোকে বলেন, এই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে পথ হারা ব্যক্তিকে পথ দেখানো তোমার জন্য সাদকা। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি অনুগ্রহ যা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মত পেয়েছে। এমন সাধারণ কাজ যেখানে না কোনো খরচ আছে না কোনো কষ্ট, সেই কাজগুলোকেও সাওয়াবের মাধ্যম বানিয়ে দেয়া হয়েছে। কাউকে পথ দেখিয়ে দেওয়া বা কোনো মাসআলা বুঝিয়ে দেওয়াও সাওয়াবের কাজের অন্তর্ভুক্ত। ঠিক তেমনইভাবে তিনি বলেন, দুর্বল দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে সাহায্য করা তোমার জন্য সাদকা। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করছেন, অর্থাৎ তার আঙ্গুল ধরে তাকে গন্তব্যে পৌঁছে দেয়া অথবা তার প্রয়োজনীয় কাজে সাহায্য করে দেয়া, সব কিছুতেই সওয়াব রয়েছে। কারণ অন্ধ বা দুর্বল দৃষ্টিসম্পন্ন ব্যক্তির সেবা করা হলো চোখের নেয়ামতের শুকরিয়া আদায় করা। প্রত্যেক নেয়ামতের আলাদা শুকরিয়া রয়েছে, আর শুকরিয়া আদায় করলে নেয়ামত বৃদ্ধি পাওয়ার ওয়াদা রয়েছে। যেমন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বৃদ্ধি করব। ঠিক তেমনইভাবে রাস্তা থেকে পাথর কাটা হাড় ইত্যাদি সরিয়ে দেয়া, এটাও হলো তোমাদের জন্য সাদকা। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি রহমতুল্লাহ আলাই বলেন, এতে মানুষ কষ্ট থেকে বাঁচবে এবং তুমি সওয়াব পাবে। এ থেকে বোঝা যায়, যেমন মুসলমানের উপকার করা সওয়াবের কাজ, তেমনি তাকে কষ্ট থেকে রক্ষা করাও সওয়াবের কাজ। কোনো ভালো মানুষকে অনিষ্ট থেকে রক্ষা করাও সওয়াব। এমনকি যদি কোনো ভদ্র ও সৎ ব্যক্তি অজান্তে কোনো খারাপ চরিত্রের লোকের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাকে তা থেকে বাঁচিয়ে দেওয়া সওয়াবের কাজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর সুন্দর বাণী আমরা শ্রবণ করছি, যে টাকা পয়সা খরচ না করে আমরা রসুল আলীহি সাল্লাতামের উম্মত হিসেবে এই সওয়াবগুলো পেয়ে যাচ্ছি, সৎকা করার সওয়াব। তো আমাদের কাছে এই সুযোগগুলো প্রতিনিয়ত আসে, যে কারো আমরা সাহায্য করে দেই, রাস্তায় দাঁড়িয়ে আছি কোনো ব্যক্তি কোনো বোঝা বহন করতে পারছে না, আমরা তার বোঝা বহন করতে সাহায্য করি, কোনো বস্তু সে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চাচ্ছে পারছে না, আমরা তাকে হেল্প করি, কোনো ব্যক্তি ভালোভাবে হাঁটতে পারছে না তাকে আমরা রাস্তা পার করিয়ে দেই। এভাবে আমরা চাইলে সওয়াবের কাজগুলো করতে পারি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার ফজিলত কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন সেটিও আমরা শ্রবণ করি। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি গাছের একটি শাখা পথের মাঝখানে পড়েছিল, একজন লোক গিয়ে বলল, আমি এটিকে মুসলমানদের পথ থেকে সরিয়ে দেব যাতে তারা কষ্ট না পায়। ফলে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আল্লাহু আকবার! কোন আমলের কারণে? একজন মানুষের উপকার করার নিয়ত করেছে এবং রাস্তা থেকে সেই পথ থেকে ওই কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছে, যেটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি এত পছন্দ করেছেন, তাকে জান্নাত দান করেছেন। ঠিক তেমনইভাবে আমরা যদি চাই একজন মুসলমান আরেক মুসলমান ভাইকে আমরা সাহায্য করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, কি আদেশ করেছেন, মানিস্তাতাআ মিনকুম আইয়ানফা আখাহু ফালিয়ানফাহু, অর্থাৎ তোমাদের মধ্যে যে কেউ আপন ভাইকে উপকার করার সামর্থ্য রাখে তার উচিত তাকে উপকার করা। এক তো উপকার করার ফজিলত বললেন, উপকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে তাকে জান্নাত দান করলেন। এরপরে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আপন উম্মতকে ইরশাদ করে বলছেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত আপন ভাইয়ের সাহায্য করা। তো আসুন আমরা একজন আরেকজনের সাহায্য করে থাকি, অন্যের উপকার করে থাকি। ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি আমাদের উপকার করে, আমাদের উচিতও ওই ব্যক্তিকে উপকার করা এবং ওই ব্যক্তির কাজে সাহায্য সহযোগিতা করা এবং ওই ব্যক্তির সুক্রিয়া আদায় করা। কেননা যার সাথে কেউ কল্যাণ করে এবং ওই ব্যক্তি তার কৃতজ্ঞতা প্রকাশ না করে, সে বড় হোক বা ছোট, তাহলে রসুলে পাক আলাইহিসসালাম কি বলছেন, যে ব্যক্তি অন্যদের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। মানুষের যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে না সে রবের সুক্রিয়া কীভাবে আদায় করবে? তো আসুন মিরাতুল মানাজির মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাই বলছেন, মানুষের প্রতি কৃতজ্ঞতা সব ধরনের হওয়া উচিত, হৃদয় থেকে, জিহব্বা থেকে এবং কাজের মাধ্যমে। এভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও সব দিক থেকে করা উচিত। সুবহানাল্লাহ, আমরা চাইলে এই হৃদয় থেকে আমরা কারো সুক্রিয়া আদায় করতে পারি। কোনো ব্যক্তি সাহায্য করেছে, আমরা অন্তরে অন্তরে তার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস আপন হাবিব আলীহি সাল্লাতু ইসলামের উসিলায় দান করুক, রসুল আলীহি সাল্লাতু ইসলামের শাফাত দ্বারা ধন্য করুক। ঠিক জিহব্বা থেকে হতে পারে, আমরা জিহব্বা থেকে খুশি করার জন্য তাকে দোয়া দিয়ে দেই, আপনি আমার সাহায্য করেছেন, আল্লাহ তাআলা আপনার আপনাকে কল্যাণ দান করুক, জাযাকাল্লাহু খায়রা, এই শব্দটা আমরা বলেও দোয়া দিতে পারি। ঠিক তেমনইভাবে কাজের মাধ্যমে আমরা চাইলে সাহায্য করতে পারি, যেটা আমাদের সামনে অনেক সময় দেখা যায় কিন্তু আমরা ভুলে বসি, এমনটা করা উচিত না। আমরা যদি সফল হতে চাই, সফলতার অন্যতম একটি পথ হলো অন্যের উপকার করা। কেননা অন্যের উপকার যখন আপনি করবেন তখন অটোমেটিকলি আপনার নিজের উপকারের জন্য আপনি মনোনিবেশ হবেন, এবং নিজের উপকার করলে কি হে আপনি গুনাহ থেকে বাঁচবেন, রব তাবারাকা ওয়া তাআলার দেখানো পথ অনুযায়ী চলবেন, এভাবে দুনিয়া এবং আখিরাতে সফল হবেন। আসুন আমরা দু একটি ঘটনা শ্রবণ করি যে বুজুরগানে দিন আলী রহমা তারা কিভাবে একজন আরেকজনের সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসতেন। যেমনভাবে একটি ঘটনা ইহিয়াউল উলুমের বর্ণিত আছে যে হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে মুবারক সুন্দর ও উত্তম খেজুর আপন ভাইদের খাওয়ানোর জন্য দিতেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, তিনি সুন্দর সুন্দর এবং উত্তম খেজুর বাছাই করতেন এবং আপন ভাইদের খাওয়ানোর জন্য দিতেন এবং বলতেন যে যত খাবে আমি তাকে প্রতিটি গড়ির বিনিময়ে, অর্থাৎ খেজুরের বীজির বিনিময়ে একটি করে দিরহাম দেব। এরপর তারা এই খেজুরের বীজগুলো গুনতেন এবং যিনি বেশি খেয়েছেন তাকে প্রতিটি ওই খেজুরের বীজির বিনিময়ে একটি করে দিরহাম দেয়া হতো। আল্লাহু আকবার, কেমন মহান মানসিকতা ছিল একটু চিন্তা করি না আমরা, যে খেজুর খাওয়াচ্ছে, খাওয়ানোর পর উপহার দেওয়ার ব্যবস্থা করছে, অর্থাৎ আপন মুসলমান ভাইয়ের উপকার করা, অন্যের উপকার করার কেমন মন মানসিকতা ছিল। বর্তমানে দেখা যায় যে কোনো প্লেটে যদি আমরা খাবার খেতে দু চারজন বসি, আমরা আগে আগে ভালোগুলো নিজেদের জন্য নিয়ে ফেলি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম অন্যের উপকার করা কোরআন এবং হাদিসে পাকের মধ্যে কী এরশাদ এসেছে। তো আসুন আমরা দু একটা ঘটনা শ্রবণ করি যে বুজুরগানে দিন আলী রহমা তারা কিভাবে এই কোরআন ও হাদিসের উপর আমল করতেন, অন্যের উপকার করার চেষ্টা করতেন। যেমনভাবে হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, তিনি সুন্দর ও ভালো ভালো খেজুর আপন ভাইদের খাওয়ানোর জন্য দিতেন এবং বলতেন যে যত খাবে আমি তাকে প্রতিটি খেজুরের বীজির বিনিময়ে একটি করে দিরহাম দেব। এরপর তারা খেজুর খেতেন, খেজুর খাওয়ার পর আপন আপন খেজুরের বীজগুলো গণনা করতেন এবং যিনি বেশি খেয়েছেন তাকে প্রতিটি খেজুরের বীজির বিনিময়ে একটি করে দিরহাম দেয়া হতো। আল্লাহু আকবার, কত সুন্দর মন মানসিকতার অধিকারী ছিলেন তারা। নিজের জন্য তো রাখতেনই রাখতেন, নিজেরা ভক্ষণ করতেন করতেন, সাথে সাথে আপন ভাইদের জন্য ভালো ভালো এবং উত্তম উত্তম বিষয়গুলো তারা চিন্তা করতেন, যে আমি ভালো খাবো, আমার ভাই কি ভালো খাওয়ার অধিকার রাখে না? তিনি রহমতুল্লাহি আলাই কি কাজ করতেন, এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া দরকার। বর্তমানে আমরা এর উল্টো করে ফেলি অনেক সময়। অনেকে আছে যে অবশ্যই মাশাআল্লাহ অনেকের জন্য কল্যাণকামিতার পথে হাত বাড়ায়, সুযোগ করে দেয়, কিন্তু অনেক মুসলমান ভাই এমনও আছে যে যারা শুধুমাত্র নিজেদের জন্য ভালোগুলো রাখে এবং মন্দগুলো অপর ইসলামী ভাইকে দিয়ে দেয়। এমনটি হওয়া উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কল্যাণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তোমাদের প্রিয় বস্তুগুলো ব্যয় না করে দেবে। তো প্রিয় বস্তু, পছন্দনীয় বস্তু ব্যয় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। তো আসুন আরেকটি আমরা ঘটনা শ্রবণ করি, যে বুজুর্গানে দিন আলী রহমা তাদের পদ্ধতি কেমন ছিল। হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে আবু বকর রহমতুল্লাহি আলাই তাদের প্রতিবেশীর বাড়িগুলোর ডান বাম ও সামনে পেছনের চল্লিশটি বাড়ির মানুষের জন্য খরচ করতেন। ঈদের সময় তাদের কুরবানির মাংস এবং কাপড় পাঠাতেন এবং প্রতি ঈদে 100 জন দাস মুক্তি করে দিতেন। আল্লাহু আকবার। আবদুল্লাহ ইবনে আবু বকর রহমতুল্লাহি আলাই আল্লাহর অনেক বড় নেককার বান্দা ছিলেন। তিনি প্রতিবেশীদের হক এবং অন্যের উপকার করার সম্পর্কে কেমন সচেতন ছিলেন। আশেপাশের 40টি বাড়ি, ডানে 40, বামে 40, সামনে ও পেছনে 40টি বাড়ির জন্য খরচ করতেন এবং ঈদের সময় তাদের জন্য কুরবানির মাংসের গোস্ত পাঠাতেন এবং তাদের জন্য প্রতি ঈদে 100 জন করে গোলাম মুক্ত করে দিতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বরকতময় সত্তার উসিলায় আমরা যা কিছু টুটাফুটা আমল করি, আমাদের জন্য আরও বেশি থেকে বেশি অন্যের উপকার করার মন মানসিকতা নিয়ে অন্যের উপকার করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।